ইমামগুলির আকীদার উপরে থাকে
এবং তাদের দেওয়া যে সমস্ত আহকাম বা ফিকুল আকবার, যেটা আকিদা, ফিকুল আসকার, যেটা বিভিন্ন মাসলা মাসাইল, ফিকার মাসাইল যেগুলিকে বলা হয়, সমন্বয় যদি হয় তাহলে অবশ্যই আহলুস সুন্নাহ মাত্র আকিদা অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। বাকি বর্তমান যেটা দেখা যায় যারা মাঝহাব দাবি করেন, সাধারণ নয়, এমনকি আলেমদের মাঝেও দেখা যায় যে তারা শুধু ফিকি মাসালাগুলো নিয়েই তারা মাঝহাব বানিয়েছেন বা মাঝহাব মানেন, আকিদার কোনো খবরই নেই, আকিদার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বরং ইমামদের বা নিজস্ব যে ইমামকে কেন্দ্র করে মাঝহাবের নাম হানাফি বা শাফি, মালিকি বা আম্বালি, কতপতি মাঝহাবিরা দেখা যায় যে তারা আকায়েদ খবর নেই শুধু ফিকহি মাসলা, এবং সেখানেও যেগুলো কোরআন সুন্নাহ বিপরীত হলেও তারা মানতে প্রস্তুত, এমনকি ফাসেদ কিয়াস হলেও প্রস্তুত নিঃসন্দেহ, এবং একে অপরকে গুমরাহ বা পদভ্রষ্ট বলে আপোষে কাদা ছোড়াছুড়ি করা, এরা আনুষ্ঠানিক জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, এরা ফিরকানা আজিয়ার অন্তর্ভুক্ত হতে পারে না। বাকি তাদের ব্যাপার আমরা কোন গোষ্ঠীকে কোন দলকে আমরা পাইকারি হারে কোন ফতোয়া দিয়ে তাদেরকে জাহান্নামী বা কাফের বা মুশরিক বানাতে পারি না, আমাদের মুখকে সাবধান রাখতে হবে। তাহলে আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত মাজহাব, চার মাজহাবের আইম্মাগণ এবং তাদের অনুসারীরা যদি আকিদা এবং ফিকহা মাসাইলে যে ইমামদের যে নীতিমালা সহি হাদিস পড়ে সেটা আমার মাজহাব, যা সাহাইজ পাওয়া মাজহাবি, ফিকার ক্ষেত্রে আকায়দের ক্ষেত্রে কোন ইখতিলাফ চলবে না, সহি যদি কিয়াস নিয়ে ফাসিলগুলি না নেই, তাহলে আমরা বলব যেগুলি আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। বাকি পাপ মুক্ত কেউ না, মাসুম কেউ না। আজকে আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে, আমাদের অনেক প্রশ্ন হয়, অনেকে এখন একটা প্রশ্ন করেন, খুব এই প্রশ্নটা প্রায় আসে, আমার এলাকার মসজিদের ইমাম তাবিজ বিক্রি করেন, তিনি হয়তো অমুক আকিদা বিশ্বাস করেন, তার পিছনে আমাদের নামাজ হবে কি না, আমি বাড়িতে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ব না আমি কি একা একই ঘরে পড়ব, অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবরা অনেক দেরি করে নামাজ পড়েন, বিশেষ করে আসর ফজর, আমি কি ঘরেই পড়ে নিব না জামাতে গিয়ে পড়ব, এই সমস্ত ইমামরা জবাই করলে সেই জবাইকৃত পশু খাওয়া যাবে কিনা, শিরিক করে যেহেতু এদের আকিদা আর মাজার পূজারীরা, ইত্যাদি ধরনের বাইরা বাতিল কোন দলের এরা সদস্য, সেক্ষেত্রে আমরা কি করব। আহলে সুন্নাহ জামাতের আকীদা হল ফাজের ফাসে হোক, তারপরও তার পিছনে নামাজ জায়েজ রয়েছে, বিশেষ করে যদি সরকারি ক্ষমতা প্রাপ্ত হয়, যার পিছনে নামাজ না পড়লে আপনার আমার গর্দান যাবে বা ফেতনা হবে, ফাসে তো কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, তবে এমন পাপ করে না যেটা দিন থেকে খারিজ হয়ে যায়, আর করলেও জেনে বুঝে করে না, তাদের অজ্ঞতা আছে বা কোন হয়তো জুলুম করার উদ্দেশ্যে করে, হারাম জানে বা লোভে পড়ে বা তাদের কোন সংশয় সন্দেহ আছে, এর আগে যে কথাগুলি বলেছিলাম, একজন তাবিজ বিক্রি করে কারণ হয়তো তাই সে জানে তাদের মাঝহাবে বা তাদের ওলামার কাছে তাবিজ জায়েজ, এখন কোরআন এবং হাদিসের তাবিজ না অন্য যে কোনো তাবিজ, কোরআন হাদিসের জায়েজ হয়তো ওলামা মনে করে এক শ্রেণীর ওলামা, কিন্তু এর সাথে সে আরো কিছু জায়েজ চালিয়ে দেবে। আবার দেখা যায় অনেকে হয়তো মাজারে যায়, সেজদা করে, আল্লাহ ছাড়া অলি বুজুর্গকে ডাকে, কিন্তু সে জানেও না যেগুলো শিল্পের অন্তর্ভুক্ত অজ্ঞতা আছে, বা কেউ হয়তো ব্যবসার জন্য, লোক ব্যবসার জন্য, অর্থের জন্য করে যাচ্ছে, জানে যে এটা ঠিক না, কিন্তু সে লোভে, অর্থের লোভে, নারী লোভে, গদির লোভে করছে, বিভিন্ন ব্যাপার, অনেক সময় হতে পারে কিছু বিদআত করে, যেরকম হয়তো যৌথ মোনাজাত নামাজের পরে যেটাকে বলে দোয়া, হয়তো অনেকেই জানে এটা করতে হবে না, বিদআতের অন্তর্ভুক্ত, কিন্তু কমিটির চাপে পড়ে বা দেশাচার বা নিয়ম বা অনেকদিন হয়ে আসে তাই করে। আমরা অনেক সময় এই বিষয়গুলো শিরক করলেই মুশরিক হয় না, এই কথাটা বারবার আমি রিপিট করি। কুফুরি করলে কাফের হয় না, বারবার রিপিট করেছি। বিদাত করলে বিদাতি হয় না। তাহলে এই ক্ষেত্রে এমন ইমামরা তাদের যদি এমন পাপ করে যে পাপগুলি বড় কুফুরি, বড় শিরিক, বড় মুনাফিকের পর্যায়ে বা দিন থেকে খারিজ হওয়ার পাপ, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে তার অজ্ঞতা আছে নাকি, অজ্ঞতা দূর করতে হবে, কোন সংশয় আছে নাকি, সংশয়কে দূর করতে হবে, তার করতে সে বাধ্য কিনা, লোভে পড়ে করছে কিনা ইত্যাদি সবকিছুকে দূর করার পরে, তার সংশয় দূর করার পরে, তারপরে হুজ্জত দলিল কায়েম করার পরে উপযুক্ত উপযুক্ত ব্যক্তি এবং অবস্থা কি বলে ব্যক্তি এবং যুক্তি এবং দলিল দস্তাবেজ দিয়ে যদি তাকে সম্পূর্ণ বোঝানো হয়, এরপরে সে বোঝার পরেও যদি বলে বা করে বা মানতে রাজি না সত্যতা, এবং তার উপরে কর থেকে এই বিষয়ের ব্যাপার উপর কেন্দ্র করে কুফুরি বা শির্ক এর ফতোয়া জারি করা হয়, তাহলে ওই ব্যক্তির পিছনে নামাজ হবে না। তো সাধারণত আমাদের দেশে যখন আমরা দেখি যে হয়তো একজন বিদাত করে, ইমাম সাহেব বা শির্ক করে বা কুফুরি করে বা হয়তো শরীয়ত বিরোধী কাজ করে, আকিদা বিরোধী কাজ করে, আমার মনে হয় না যে কেউ জেনে বুঝেই করে, কেউ জেনে বুঝে করে এমনটা মনে হয় না। সেখানে হয়তো নাজারে করে, চাপে পড়ে করে, লোক ব্যবসায় করে, বাধ্য হয়ে করে, অজ্ঞতাবশত করে। এজন্যে আমরা নামাজ পড়াকে কেন্দ্র করে আমরা দেশে গিয়ে আমরা তাদের পিছনে নামাজ পড়ব কি পড়ব না, তাবিজ বিক্রি করে বা সে হয়তো ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, সেটা শিরিক, কিন্তু সে জানে যে শিরিক, সে তো মনে করে সবচেয়ে মহাব্বতের চূড়ান্ত অবস্থা। তো এইসব মিলে বলব যে এই নামাজ পড়াকে কেন্দ্র করে আমাদের মনে রাখতে হবে যে আমরা ফিতনা করব না, আমরা ফিতনা করব না। কারণ আপনি হয়তো দলিল হুজ্জত প্রমাণ তারপরে সাব্যস্ত করার মতো আপনার ক্ষমতা নেই, থাকলেও হয়তো মানে অবস্থা আপনার অনুকূলে না। যেমন মুহূর্তে আপনি যদি নামাজও না পড়েন একটা ফিতনা হবে আপনাকে নিয়ে, এটাও তার চিন্তা ভাবনা হবে, আপনার বিরুদ্ধে হয়তো মানুষকে লেলিয়ে দিবে ইত্যাদি, সব মিলিয়ে ফিতনা রয়েছে কোন সন্দেহ নেই। আপনি এমন ইমামও যদি হয় আর যে কথা এগুলো বললাম তারপরে এগুলো না করা হয়, তার সন্দেহ দূর করা না হয়, হুজ্জত কায়েম না করা হয়, তার অজ্ঞতা দূর করা না হয়, তাহলে এমন ইমামদের পিছনে নামাজ পড়া যাবে, অসুবিধা নেই, যেহেতু তার সমস্যা রয়েছে। বাকি নামাজ দেরি করে পড়ার ক্ষেত্রে যদি ফিতনার ভয় না থাকে তাহলে আপনি বাড়িতে একাকী নামাজ পড়ে নেবেন, এরপরে জামাতে গিয়ে আবার পড়বেন, যাতে করে জামাতের সব পান এবং ফিতনা থেকে আপনি মুক্ত থাকেন। এমন যেন না হয় যে আপনি সহি আকিদা শিখেছেন, দেখছেন যে ইমাম বাতিল আকিদা, জনগণ বাতিল আকিদায়, তাই আপনি একাকী নামাজ পড়া শুরু করবেন আর ফিতনা হবে, আপনাকে তখন হাস্তনাস্ত করার চেষ্টা করবে, অপচেষ্টা করবে। এজন্য আমাদের আকিদা হল যে ফাসেক ফাজেরও যদি হয় ইমামতি করে তাও তার পিছনে নামাজ পড়া যায় চলেছে, বিশেষ করে সরকারি পাওয়ারফুল মানুষ হয়, আপনার কিছু করার নেই। এখানে মনে রাখতে হবে যে ফিতনা একটা বড় দিনের জন্য ধ্বংসাত্মক বয়ে আনে নিজের এবং অন্যের জন্য। এজন্যে আমরা যদি ইমাম দেরি করে নামাজ পড়ে আপনি একা একটা পড়ে নিতে পারেন বাড়িতে, এরপরে আপনি মসজিদকে আবার পড়বেন এবং এগুলো নিয়ে আমরা ফিতনা করব না। কাজেই এই সমস্ত আমাদের সমাজে এখন এই মশালাগুলি জিজ্ঞেস করা হচ্ছে বারবার, আর এটা আকিদার মশালা যে ফাসেক হোক ফাজের হোক সে যদি ইমাম হয়, বিশেষ করে পাওয়ারফুল হয়, তার পিছনে আমাদের নামাজ হবে, আমাদের নামাজ ফেল হবে। আমাদের আকিদা, এটা আমাদের বিশ্বাস। তার ব্যাপারে সে যাওয়াতেই করবে, আমার নামাজ আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কখনো এই মশলাগুলি নিয়ে ফিতনা করব না। এবং ফিতনার কথা যখন উঠল, আকিদার একটা বড় মশলা হল ফিতনা। ফিতনা ফাসাদের সময় আমাদের জিভকে, মুখকে, হাতকে, চোখকে সাবধান রাখা, কন্ট্রোল রাখা খুবই জরুরি। কারণ ফিতনার মানুষকে, মমিনকে কাফের বানায়। কাফের সকালবেলার মমিন কাফের হয়, বিকেলবেলা বিকেলবেলার মমিন সকালবেলা কাফের হয়। কাজেই বর্তমান আমরা কিছু দেখা যায় যে আমরা হয়তো কিছু ভাই আকিদা শিখেছি, বোন আকিদা শিখেছি, অনেক সময় আমরা কিছুটা না জানার কারণে তুলপাড় করে একটা সমস্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার মধ্যে, নিজের আত্মীয়স্বজনের মধ্যে একটা ফিতনা করে, একটা হই হল্লার মধ্যে পড়ে একটা দেখা যায় যে সঠিক দাওয়াতকে ক্ষতবিক্ষত করতেছে। আরো দশজন যে শিখত সে পথটাও বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইমাম যদি ফাসেকও হয়, ফাজেরও হয় এবং তার কোন ওজর থাকে বিশেষ করে, তাহলে তার আমরা পিছনে নামাজ পড়ব। তবে আপনি তাকে যতটুক তার মধ্যে খারাপ আছে ততটুক ঘৃণা করবেন, যতটুক ভালো আছে তাকে ভালোবাসবেন। আল্লাহর হাস্তে ভালোবাসা, আল্লাহর হাস্তে ঘৃণা, এটা আকিদার সবচেয়ে বড় উঁচু মানের মাসালা। এর উপরে কোন আর মাসালা বা কোন বিষয় হয় না। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তাই বলেছেন। তাহলে মমিন যদি হয় পূর্ণাঙ্গ, তাহলে আপনি তাকে 100 ভালোবাসবেন, কাফের যদি হয় 100 ঘৃণা করবেন যে হোক না কেন, আর মমিন হলে যে হোক না কেন ভালোবাসবেন। মধ্যখানে যদি হয় কিছু খারাপ কিছু ভালো, যতটুক ভালো ততটুক তাকে ভালোবাসবেন, যতটুক তার মাঝে খারাপ ততটুক তাকে ঘৃণা করবেন। এটাই হল আল্লাহর হাস্তে ভালোবাসা, আল্লাহর হাস্তে ঘৃণা, আল্লাহ আলিল্লাহ আলবারা আলিল্লাহ। এটা অত্যন্ত আকিদার একটা সুস্পষ্ট মশলা। আজ আমরা দেখা যাই যে যেখানে আছি সেখান থেকে নিজেদের যারা আর বাইরের যারা যারা সত্যিকারে ভালোবাসার পাত্র তাদেরকে আমরা ভালোবাসতে পারছি কিনা, আর যারা ঘৃণার পাত্র তাদেরকে ঘৃণা করতে পারছি কিনা, আর যারা পাপ করে কিন্তু এমন পাপ না যে যার দ্বারা দিন থেকে খারিজ হয়ে যায়, তাদেরকে যতটুক পাপই পাপ করে ততটুক ঘৃণা, যতটুক ভালো ততটুক ভালোবাসি, এমন অবস্থা আমার মাঝে আছে কিনা, এটা কিন্তু আমাকেই আমার ইমান দ্বারা, আমার ইমান আমাকে এই পরীক্ষাটা বা এই মাপটা আমাকে দিয়ে দিবে। কাকে ভালোবাসবো আল্লাহর হস্তে, আর কাকে ঘৃণা করবো, আর কাকে ভালোবাসবো ঘৃণা করবো, দুইটাই উভয়টাই। তার এই বিষয়টা আমাদের মাঝে দেখা যায় যে খুব কম আমরা চিন্তা ভাবনা করি না। যাকে ভালোবাসি তার ভালোটাও ভালো, খারাপটাও ভালো, আর যাকে ঘৃণা করি তার খারাপটাও খারাপ, ভালোটাও খারাপ। এই যে একটা অবস্থা, এটা কিন্তু আকিদার একটা কঠিন জটিল একটা অবস্থা, কিন্তু যেটা আমাদের মাঝে আজ চলতেছে। কি আলেম, কি আজ আলেম, কি হাজি আর কি পাজি, আর কি ছোট আর কি বড়, কি শিক্ষিত অশিক্ষিত, কি মুফতি আর কি আলেম, আপোষের মধ্যে দেখা যায় সাংগঠনিক ভালোবাসা। সংগঠনের ভালোবাসা, তরিকার ভালোবাসা, পীরমুরিদের ভাবতরী মুরিদের ভালোবাসা, মাঝহাবের ভালোবাসা, এলাকার ভালোবাসা, আঞ্চলিক ভালোবাসা, বিভিন্ন দুনিয়ার কারণে ভালোবাসা সংগঠন বা দলের। কাজে আমরা এখানে ইমানের দিক থেকে বলতে পারি যে আমাদের এখানে ইমানে নিজেদের ইমানের সমস্যা। এই জন্য আমরা এইখানে এই জায়গাতে আমাদের আকিদার ব্যাপারটাকে আমরা কঠিনভাবে আমরা আমাদের ইমানকে যদি প্রসিদ্ধ করতে পারি, তাহলে আমরা এখান থেকে মুক্ত হতে পারব। নইলে আজ আমরা এর পিছনে নামাজ হবে না হবে না, অমুকের পিছনে হবে না হবে না, অমুক তো অমুক তমুক। কালকে একজন প্রশ্ন করেছেন যে এমনও তো দেখা যায় যে কবর পূজা করে, মাজার পূজারি বেদাত করে বা শিরিক করে, এখন তার বাড়িতে আমাকে যেতে হবে কোনো কারণে, তার বাড়িটাকে আমি সালাম দিয়ে প্রবেশ করব কি করব না, কারণ সে তো মুশরিক। প্রশ্ন, সে তো মুশরিক। ইমাম সাহেব তামিজ রেখেন, তামিজ তো শিরিক কাজ, সে মুশরিক, তার পিছনে নামাজ পড়বো কিনা, এই ধরনের প্রশ্ন করে থাকেন। শিরিক কত প্রকার, কি কি কেমনে, এবং এগুলো শিরিক করার কারণে সে মুশরিক হয়েছে কিনা, হলেও তারপরে ফতোয়া জারি হয়েছে কিনা, ইত্যাদি কিছুই দেখার নেই। ব্যাস, বিদাতিকে সালাম দেওয়া যাবে না, এটাও তাকিদের মাসালা। কিন্তু বিদাতিকে সালাম দেওয়া যাবে না, কেন সালাম দেওয়া যাবে না? বেদাত করে বেদাতি এই জন্য তাকে বেদাত ছড়ানোর জন্য, কোনটা উদ্দেশ্য? যেটা হল বেদাত ছড়ানোর জন্য। যদি সালাম কালাম বন্ধ করে, কথা বলা সালাম দেওয়া বন্ধ করে, যদি সে বেদাত থেকে ফিরে আসে, আপনি বুঝতে পারেন এটা তার জন্য চিকিৎসা, তাহলে বন্ধ করতে হবে। আর আপনি যদি বন্ধ করেন, আপনাকে তো সে পাক্কা বেদাতি মনে করে, এবং এই জন্য মনে করে যে এই জন্যই তো তো খারাপ, এই জন্য আমার সঙ্গে কথা বলে না, সালাম দেয় না। উল্টো রিয়াকশন, দূরে সরে বিরাট ছেড়ে চলে আসার দূরের কথা, আরো একেবারে জমজমা করে, একেবারে আনুষ্ঠানিকতা করে বিরাট করা শুরু করে, তাহলে আপনার তাকে সালাম বন্ধ করে ফাইদাটা কি হল? ক্ষতি হল। উদ্দেশ্য তো এই না যে তাকে সালাম বন্ধ করে জাহান্নামের পথ ছেড়ে দেওয়া, বরং তাকে জান্নাতের পথে নিয়ে আসা, জাহান্নাম থেকে মুক্ত করা। এই জন্য শেখুল ইসলাম তাইম রহমতুল্লাহ আলাই এই ব্যাপারটা আমাদের সালামের সালিন বা বিদাতিকে সালাম দিলেন না, দিতে নিষেধ করেছেন। এর অর্থ এই যে তাকে বিদাত থেকে ফিরানোর উদ্দেশ্যে কথা বন্ধ, তাহলে কি হয়েছে, আমি কি করছি, আমি অন্যায় করতেছি, তখন জানার চেষ্টা করে ও ফিরে আসবে। কিন্তু এখন তো বিদাতিকে সালাম না দিলে ও তো বিদাত আরো করবে করবে, ওইটা আপনার উপরে চাপাই দিয়ে পাই ফোর্স আপনার করানোর চেষ্টা করবে। এই মুহূর্তে আপনি কি করবেন তাহলে? তাহলে সালাম বন্ধ করে আপনার কি ফায়দা হলো? কাজে আমরা অনেক সময় অনেক মশালা শুনেছি, একটু সালাম দেওয়া যাবে না, ব্যাস। হ্যাঁ, সালাম দেওয়া যাবে না কেন? তার সঙ্গে আত্মীয়তা করা যাবে না কেন? এই জন্য সে বিরাত করে, বিরাত ছেড়ে ছুটে আসে, কারণ সে পাপ করে। কিন্তু যদি উল্টা হয় তাহলে তো বন্ধ না করে, বন্ধ করা উচিত হবে না তখন? আমরা বিশেষ করে যারা সেই আকিদা এখন শিখতেছি, বুঝতেছি, চেষ্টা করছি, তারা এই বিষয়গুলি সমস্যাগুলিতে আমরা পড়তেছি। এই জন্য আমি বিষয়টা নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করতেছি। বিশেষ করে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই ফিতনাগুলো, এই সমস্যাগুলো যদি আমরা আকিদার মশলাগুলো স্পষ্ট করে স্বচ্ছভাবে না বুঝি, তাহলে তখন আমার জন্য সমস্যা হবে। বেনামাজি কাফের কিন্তু কে কোন অবস্থায় কেন কিভাবে কে কুফুরি ফতোয়া দিবে, কেমনে হবে না হবে ইত্যাদি। আমাদের এখানে এক মুন্সি সাহেব ছিলেন, তো বেনামাজি শুনেছেন, বেনামাজি কাফের, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, কাফর দেওয়া যাবে না, আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামে, হাদিসে আছে, হাদিস পড়েছেন বা শুনেছেন, চিরস্থায়ী জাহান্নামে সে কাফের। এখন চিরস্থায়ী বলতে এখানে কি অর্থ, এই কুফুর বলতে কি অর্থ? তাই তার পায়ের একটা রশি বেঁধে, সম্ভবত বেনামাজি ছিল অথবা আত্মহত্যা করেছিল, রশি বেঁধে হ্যাঁচড়ায় হ্যাঁচড়ায় নিয়ে একটা গর্ত করে পুঁতে রেখে দিয়েছে। পরে এই নিয়ে একটা শালি, সেটা ওটা এসে পক্ষে পক্ষে বউ কথা। তার বেনামাজি আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী যদি আত্মহত্যাকে জায়েজ মনে করে করে এবং এটা সুস্পষ্ট জানা যায় যে না এটা হার কেন হবে, আমি বিপদে পড়েছি, আমি মরে যাব, তাহলে সে কুফুরি পর্যায়ের অবস্থা হবে। বাকি ক্ষোভে রাগে যেতে আত্মহত্যা করেছে, সেটা তাকে দিন থেকে খারিজ হয়েছে বলা যাবে না। আর জাহান্নামে সেই যে ধারালো অস্ত্র দিয়ে বা বিষপানে বা যেভাবে সে আত্মহত্যা করে সেইভাবে জাহান্নামে তাকে অতিরিক্ত ওই শাস্তিটা ভোগ করতে হবে। খারিজের মোকাবেলা হলে সে আছে চিরস্থায়ী। চিরস্থায়ীর অর্থ এখানে এই না, চিরস্থায়ী তখনই হবে যদি সে হারা মনে করে করে, অথবা কিন্তু যদি সে হারা মনে করেই করে তাহলে সে চিরস্থায়ী হবে না। এখানে চিরস্থায়ীর অর্থ তখন এই হবে যে যতদিন সে জাহান্নামে থাকবে ততদিন এই শাস্তিটা সে অতিরিক্ত সে নিজে হাতে যেহেতু করেছে সেটা তাকে ভোগ করতে হবে। কারণ আত্মহত্যা একটা কবি এখন না, এটা কিন্তু দিন যে খারিজ হয়ে যাওয়ার মতো পাপ না। কাজেই আমরা অনেক সময় এই আকিদার মশলাগুলো বুঝতে গিয়ে নিজেরা একটা বুঝে অনেক বুঝা একটু চেষ্টা করি, অনেক বুঝা বুঝেছি ভাব করি বা বুঝেছি বোঝানোর চেষ্টা করি, এটা ঠিক না। আকিদার মশলাগুলিতে আমরা মনে রাখতে হবে, কোন সময় অনেক সময় দেখা যায় যে নিজে নিজে একটা কিছু ফয়সালা করে, সালাফে সালেহীনরা, মুহাদ্দিসিনরা, ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে কি মন্তব্য করেছে, হাদিস কোরআনগুলিকে কিভাবে বুঝেছেন, আমরা অনেক সময় নিজে বুঝে বুঝি। আকিদার ব্যাপারে আমাদের মনে রাখতে হবে যে সালাফে সালেহীনের আকিদা আমল আখলাক বোঝার জন্য আমাদের প্রথমত একটা কাজ করতে সেটা কোরআন সুন্নাহ আমরা মানব, কিন্তু তাদের বুঝি এই কোরআন সুন্নাহ যেভাবে সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাহাবা ইকরাম তাবিয়ে আমরা বুঝেছেন ওইভাবে আমরা বুঝব, যেভাবে তারা আমল করেছে ওইভাবে আমল করব, তারা যেভাবে এর দাওয়াত কবুল করেছে সেভাবে আমরা করব। হয়তো আধুনিক মিডিয়া বা আধুনিক আমরা উপকরণ বা মাধ্যম আমরা গ্রহণ করতে পারি, কিন্তু সেখান থেকে তার অর্থে বা তার ভাবার্থে বা তার মূল জায়গা থেকে আমরা সরে যাব না কখনোই। এই জন্য এই আকিদার বিষয় এগুলো আকিদার অন্তর্ভুক্ত বিষয়, আশা করি যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। কোনোভাবে কোন ইমাম তার পিছনে নামাজ পড়ব না, কেন পড়ব না, কি কারণ সে বিরাজ করেছে সে শিরিক করে, এই জিনিসগুলি আমাদেরকে ফেতনা করা যাবে না। আকিদা মাসালাটা এখানে কি বোঝানো হয়েছে সেটা বোঝার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আকিদার মাসালাগুলো বিশেষ করে যেখানে অন্যকে কিছু বলতে গিয়ে নিজে ধরা খাব এমন বিষয়গুলোতে আমরা সাবধান থাকি। আল্লাহ আমিন আকিদার বিষয়ে আপনাদের যে বিষয়গুলি সমস্যা হয়, যেগুলি কনফিউশন, যেগুলি নিয়ে কথা হয়, কাটাকাটি হয়, বুঝতে সমস্যা হয়, এই বিষয়গুলি আপনারা জানাবেন, আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ। আকিদার বিষয়গুলি সূক্ষ্ম, অনেকে হয়তো বই পড়ে বুঝেন না, আমি জানি সাধারণ বই পড়ে বোঝা কঠিন, সেটা ব্যাখ্যা যদি না হয় কাজে অনেক জায়গাতেই নিজেরা বুঝে একটু বেশি বুঝে বা কম বুঝে সমস্যার মধ্যে আমরা থাকি, এটা যেন না হয় সুস্পষ্ট আমাদের হতে হবে এর আসল অর্থ কি বা কি বোঝাতে চেয়েছেন, শরীয়তে তার কি এখানে অবস্থান সেটা আমাদেরকে জানা উচিত। আকিদার বিষয়গুলো আমরা খুব গুরুত্বতার সাথে আমরা পড়ব, বুঝব, না বুঝলে যারা আলেম যে সমস্ত আলেম বুঝেন তাদের থেকে বুঝে নেওয়ার আমরা চেষ্টা করব, যে সমস্ত বই পড়লে বোঝা সম্ভব সেগুলো আমরা পড়ব।
আমাদের শেখ ক্লাস হয়তো করেছেন, আমি মোবাইলে ছিলাম, একটু আগে লগ ইন করেছিলাম, আসলে আমাদের অফিস টাইমের কারণে শেখের ক্লাস গুলা আগের মতো শোনা যাচ্ছে না, কারণ আমরা চারটার পর পরে আসি আর কি। যাই হোক, দিন ছোটার কারণে আমাদের শামসুরের হয়তো ক্লাস রেকর্ড করেছেন, ইনশাল্লাহ শুনে নিব। শেখ, আমাদের এখানে একজন ভাই প্রশ্ন করেছেন, ইবনে আলিম, যে উনি আপনার প্রশ্ন, শেখ দলাদলির পিতনা থেকে কিভাবে পরিত্রাণ পাব, দলাদলির পিতনা থেকে কিভাবে পরিত্রাণ পাব। এর সাথে আমার একটি প্রশ্ন, শেখ আমরা বাড়িতে দেখি ছোট পিঁপড়া অন্য অন্য পোকামাকড় এগুলোকে আমরা বিনা প্রয়োজনে মেরে ফেলি, তার বিধান কি? অনেক সময় দেখা যাচ্ছে আমরা কিছু পিঁপড়া হাসে তাকে একবারে মেরে ফেলি, বর্তমানে যে অবস্থা স্প্রে দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে এইভাবে কি মারা কি ঠিক? বিশেষ করে অনেক কীট পতঙ্গ আমাদের ক্ষতিও করেন না, কিন্তু তাদেরকে আমরা মেরে ফেলি, তাহলে এটা কি ঠিক হচ্ছে কি শেখ? জি
ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরকাতুহ। দলাদলির ফিতনা থেকে পরিত্রাণ পাওয়া উপায়, দলাদলি থাকবে কোনো সন্দেহ নেই, আমাকে জানতে হবে যে দলাদলির উৎপত্তি কি কারণে। দলাদলির কিন্তু মূল উৎপত্তি কারণ হচ্ছে কি, আপনার বিদাত, বিদাত সেটা আকিদায় হোক বা আমলে হোক বা আখলাকে যেখানে হোক, নতুন কিছু যখন সংযোজন হয় সে তার মূলে হয় দল তৈরি হয়। দলাদলির যেগুলো ফিতনা থাকবেই, তবে আমাকে 72 দলের একটা দল জানাতে হবে, সেই দলে থাকার চেষ্টা করতে হবে, সেজন্য সেই দলটির আকিদা আমল আখলাক এদের এদের কি বলে আপনার সংস্কৃতি, এদের চলাফেরা, এদের চিন্তা চেতনা, এদের আকিদা সবকিছু আমাদের জানতে হবে, জেনে তার উপর আপনাকে থাকতে হবে, সমস্ত দল ত্যাগ করতে হবে। দল যেগুলি ফিতনা সেখানে দল, আপনি যদি দলে ঢুকে ফিতনায় যুক্ত হন সে কোনো দলে যাবেন না। যদি কোরআন সুন্নাহ সবচেয়ে নিকটতম দল হয় এবং ফিতনা মুক্ত হয়, কেউ মানে আপসে কোন কম দল একে অপর বিরুদ্ধে আপনার অন্যের সাথে কঠিন অবস্থান বা গিবত বা চুগল করি ইত্যাদি শিকায়, তাহলে অবশ্যই তাদের সঙ্গে আপনাকে ইনভলভ হওয়া যাবে না। তাহলে যখন তাড়াতাড়ি থাকবে তখন সমস্ত দল ত্যাগ করতে হবে। ফাতা যতীন কান ফেরাকে কুল্লা, রাসূল বলছে সব দল ত্যাগ করো, যদি তুমি গাছের ডাল বা গাছের শিকড় কামড় দিয়ে থাকতে হয় না কেন ইমান বাঁচানোর জন্য। তাহলে ফেতনামুক্ত থাকার জন্য কোন দলে যাওয়া যাবে না প্রথম। আর যদি আপনার কোন দল দেখেন, দাওয়াতি দল যেগুলো, এর আগে যেটা আমি বলেছিলাম জামাতুল মুসলিমিন, জামাতুল মানহাজ, জামাতুল দাওয়া, তাহলে তো সবচেয়ে কোরআন সুন্নাহর নিকটতমকে এবং তাদের মধ্যে কোন ফিতনা নাই, কোন জাহেলিয়াত নাই, কোন বিদাত নাই, বা থাকলেও ছোটখাটো হয়তো আছে, সেখানে আপনি প্রবেশ করে নিজেকে সংযম করতে পারবেন, অনুবাদ করতে পারবেন, সুযোগ আছে। এবং সেখানে আপনার দাওয়াতের কাজ আসলে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আর যদি এখানে না ফেরত না, তাহলে আপনি আপনার মতো থাকেন, আপনি যতটুকু সম্ভব এককভাবে দেওয়ার চেষ্টা করুন। তাদের বিরুদ্ধে আপনি শক্ত ভাবে আপনি পদক্ষেপ নেবেন না, যার ফলে আপনাকে তারা, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র বা আপনার বিরুদ্ধে কিছু বলা বলি করবে। আপনি জানছেন সেখানে ফেতনা দূরে থাকুন, তাদের ফেতনা নিভাতে পারলে চেষ্টা করুন। যে সমস্ত, আমি এর আগে বলছি, যে সমস্ত দল নিউট্রাল অনেকটা, যারা হয়তো কোরআন সুন্নাহ কাছাকাছি কিন্তু আপসের মধ্যে হয়তো কিছু দল আছে, তাদেরকে বল, তাদের উচিত হল একসাথে কাজ করা, একসাথে মিলেমিশে কাজ করা। এটাই যদি সত্যি তারা দাবি করে যে আমরা হকের, হকের অনুসারে তারা একসাথে হক না কেন, যদি কেউ স্বার্থে, ছোটখাটো স্বার্থ থাকতে পারে এক জায়গায় না হয়, তাহলে একে অপরকে সহায়তা করো, একে অপরকে সহায়তা করে হকের আলামত। তাও না থাকলে একজন একজনকে কাজ করতে দাও, যে যে ফিল্ডে কাজ করতেছে, কাদা ছুড়াছুড়ি করো না, ঝগড়া ফসল করো না, একে অপরের বিরুদ্ধে গুমরা বলো না। তাও যদি তৃতীয় অপশন না হয় একে অপরকে কাজ করতে না, এটা ওটা অমুক তমুক এই সেই বলা বলি লেখালেখি, তাহলে বুঝতে বাতিলে না, তাহলে বাতিল, আর বাতিলের সাথে আপনার কোন সম্পর্ক রাখা উচিত হবে না। আরাফাতের ময়দানে, আচ্ছা আমাদের মাহমুদুল হাসান ভাইয়ার একটা প্রশ্ন ছিল যে আমরা পিঁপড়া বা ছোট ছোট কীটপতঙ্গ অনেক সময় আমরা স্প্রে করে মেরে ফেলি, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেগুলি বিষধর, যেগুলো আপনার কষ্ট দেয়, সেগুলিকে মারতে পারেন আপনি, মারতে পারেন যেটা আপনার ক্ষতি করে, আপনার যেটা স্বাস্থ্যের জন্য সমস্যা এবং তেলা পোকা, এটা স্বাস্থ্যকর জন্য ক্ষতি, টিকটিকি যে আপনার জন্য ক্ষতিকর, বাইন পিঁপড়া যেগুলো বিষ পিঁপড়া কামড় দেয় বাচ্চাকে, বা আপনার পায়ে বা যেগুলি কামড় দিলে, বা মশা মাছি যেগুলো ক্ষতি করে, এগুলোকে আপনি মারতে পারেন। বাকি এমন যেটা কোনো ক্ষতি করে না, কোন ভাইরাসও ছড়ায় না, তাহলে অযথা তাকে মেরে ফেলা উচিত হবে না। আরাফাতের ময়দানে যদি জোহর আসর নামাজ যুক্ত করে পড়া এবং আলাদা করে পড়া নিয়ে কাফেলার মধ্যে ফিতনা হয়, তাহলে কি করব, কি করা উচিত? আরাফাত ময়দানে বা মুজদালিফার ময়দানে আলি সাহেবরা জোহর আসর একসঙ্গে পড়বেন, জামাত তাকদিম করে, মানে জোহরের টাইমে আসর পড়বেন, আর মুজদালিফায় দেরি করে মাগরিবকে এশার টাইমে গিয়ে পড়বেন, এটা সুন্নত অন্তর্ভুক্ত। যদি আলাদা আলাদা পড়ে যায় আছে, সমস্যা নাই। আমাদের যেটা হানাফি মাজহাবের হল যে ইমাম যদি হয়, ইমাম নামাজ পড়ান মুসলমানদের ইমাম, তাহলে একসঙ্গে হবে, না হলে তো হবে না। তো নামাজ তো হয়ে যাবে, জোহরের সময় কেউ জোহর পড়লে আসর আসর করলে তার নামাজ তো হয়ে যাবে, একসঙ্গে পড়লে হবে। পক্ষে বিপক্ষে যদি হয়, যারা পক্ষে তারা চলে যাবে গিয়ে মসজিদের সাথে, নামেরা মসজিদের আরাফাতের মসজিদে জামাত হবে, সেখানে পড়ে নেবে। আর যারা পড়তে চাচ্ছে না, তারা হয়তো নিজেরা টেন্ডে বা কাবতে তাদের মতো করে পড়বে, ফেতনা করা ঠিক হবে না। যদি দেখা যায় যে একটা মতে না আসে, তো যারা একসাথে পড়তে চায় একসাথে পড়ে নেবে, যারা আলাদা পড়তে চায় আলাদা পড়বে। সবচেয়ে ভালো যে যারা একসাথে পড়তে চায় তারা মসজিদের জামাতে শরিক হবেন, তাহলে ফেতনাটা হবে না। একই এতে তাবুর মাঝে দেখা যাবে যে দুই চার দল হয়ে যাচ্ছে, ফেতনা হচ্ছে। আর যদি একসাথে না পড়ে আলাদা করে পড়লে ফেতনা না হয়, তো সেটাই করবে, সমস্যা কোথায়? সবসময় যারা হকের তারাই কিন্তু একটু নমনীয় থাকা উচিত, যাতে করে ফেতনা না হয়। মাতৃভাই কিন্তু চাইবে ফেতনা করতে, এটাই হল নিয়ম, আর ফেতনা না হোক সেটা আপনাকে চাইতে হবে। সেই আকিদার ভাইদের মধ্যে ও দলাদলের প্রতিহিংসা দেখে মুক্ত নয়, থেকে মুক্ত নয়, থাকতে পারে স্বার্থ নিয়ে পুঁজির নিয়ে থাকতে পারে, তবে প্রতিহিংসা হওয়া এটা সঠিক আকিদার আলামত না। সঠিকের সঙ্গে কিছু বাতিল আছে তার আলামত, বাতিল থাকার কারণে বা সই আকিদা বুঝেন নাই তারা, সই আকিদা কখনই আকিরা বলবে না যে একজন ভাই ছোটখাটো ভুল ভ্রান্তির জন্য তাকে আমি তাকে বিভিন্ন ধরনের ফেতনা বা হিংসা বা তার বিরুদ্ধে আমি প্রতিহিংসা বা কাদা ছোড়াছুড়ি করবে, ঠিক না। বরং বাতিল আছে বলেই তারা করে থাকে। ওই সই আকিদা মুখে দাবি করলেও তারা আসলে জানে না, আর জানলেও মানে না, এটাই তার বাস্তবতা। সে অনেকে এখন অনেক ওয়াজ শোনে, ফতোয়া দেয় যাতে দলিল ঠিক মতো দিতে পারছে, এটা তাদের কথা যদি মানসিক বলির সাথে কি গিবত হবে? সাইমা আপু কি লিখেছেন, শেখ অনেকে এখন অনেক ওয়াজ শুনে ফতোয়া দেয় যেটা দলিল ঠিক মতো দিতে পারছে না, এটা তাদের কোথায় যদি মানুষকে মানুষকে আচ্ছা শুনি মানুষকে বলি সেটা কি গিবত হবে? সাইমা আপু আপনার প্রশ্নটা কি এমন যে কিছু মানুষ ফতোয়া দেয় তাদের ফতোয়াটা শহীদ দলিল মোতাবেক না, আপনি যদি বলেন যে না তাই ফতোয়াটা শহীদ দলিল মোতাবেক না, তাহলে এটা গিবত হবে কিনা, এটাই কি? জি জি কে জি হোসেন, আচ্ছা না গিবত হবে না, বরং মানুষকে সংশোধন করতে হবে, মানুষকে সংশোধন করার জন্য ঠিক না সেই দলিল মোতাবেক না বলতে হবে, না এটা শরীরে গিবত অন্তর্ভুক্ত না, বরং সেটা বলতে হবে, অবশ্যই এটা আপনি যে জানেন আপনার প্রতি ফরজ। প্রশ্ন শেখ আপনি যে বললেন থাকলে এটা কি ফরজ তা এখানে বলছিলাম যে যদি নামাজ দেরি করে পড়ে খুব বাড়িতে পড়লে ফেতনা না, মানে কি বাড়িতে পড়েছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই, হইচই নেই বলছি জি ফরজ নামাজের কথা, তবে যদি মসজিদে গিয়ে পড়বেন, মসজিদে গিয়ে পুরুষদেরকে পড়তে হবে, বাকি আবার গিয়ে মসজিদে পড়ে সেটা উত্তম, তবে আফেত না হলে বাসায় পড়বে না, একবারই মসজিদে পড়বে। আমার মনে হয় কারোর প্রশ্ন নাই, আর কারোর প্রশ্ন আছে? আমাদের হাতে আধ এক মিনিট সময় আছে, ইসলামকে জানুন কি অনি ভাই
শেখ কোশেরটা হচ্ছে এরকম, এক ভাই খালিদ তাকে প্রশ্ন করলো যে তাহলে একজন হাফেজ কয়জন করে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারে, কোন মহিলা হাফেজা হয় তাহলে সে কয়জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে, কি একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হাফেজ বা হাফেজা, পুরুষ বা নারী যদি কোরআন হাফেজ হয় তাহলে কয়জনকে জান্নাত দিতে পারবেন? হাদিস এসেছে যে দশজনকে নাম ফরজ হয়ে গেছে, এটা একটা জাল হাদিস, মিথ্যা হাদিস। হাফেজ সে যদি মুমিন হয়, মুমিন মুমিনরা, মুমিন 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 পুরুষ নারীরা কেমন সুপারিশ করা তাদের সুযোগ হবে, অনুমতি এবং যিনি করবেন যার আল্লাহ সন্তুষ্টি। কাজে হাফেজ যেরকম শহীদরা নির্দিষ্ট করে হাদিসে আছে যে তাদের সত্তর জনকে সুপারিশ করে জমা দিতে পারবে যারা অপরকৃত শহীদ। এভাবে কোন হাফেজ পুরুষ বা হাফেজা নারী নির্দিষ্ট কোন সংখ্যাকে জান্নাতে সুপারিশ করতে পারবে এই ব্যাপারে কোন বিশুদ্ধ ধরে নেই, তবে তারা মুমিনের লিস্টে থাকলে সুপারিশের তাদের সুযোগ আছে। কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবো না এই হাফেজ বা এই অমুক ব্যক্তি এতজন করবে বা করতে পারবে। এজন্য আমরা হাফেজদের বা হাফেজা নারীদের অবশ্যই সম্মান আছে, ইজ্জত আছে দুনিয়া আখেরাতে, তবে সুনির্দিষ্ট কোন সংখ্যাকে জান্নাত দিতে পারবে তার কোন সহিহ প্রমাণ নেই। জি আর কারো প্রশ্ন আছে? আজকের মতো আমরা শেষ করতে পারি, সময় আমাদের প্রায় শেষ। জি আমরা আজকের মতো এখানে শেষ করছি, আগামীকাল আমাদের সোমবার প্রোগ্রাম আছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, বিশ্ব মডেল তিনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যারা বিভিন্ন বিষয়ে পণ্ডিত, বিভিন্ন বিষয়ভিত্তিক পণ্ডিত যারা, তাদেরকে কিভাবে তিনি সম্মান করতেন বা স্নেহ করতেন বা তাদেরকে গুরুত্ব দিতেন, তাদেরকে কাজে লাগাতেন, যারা সমর্পিত সমরে, যারা ফেকাতে ফেকায়, যারা ফারাইজে ফারাইজে, যারা হয়তো মাসলা ফতোয়াতে ফতোয়াতে, এভাবে যারা কবিতা আবৃত্তি ভাষা শিক্ষায় ইত্যাদি, যারা যে বিষয়ে যারা যারা মেধা যাদের ভালো তাদেরকে সে বিষয়ে কাজে লাগাতেন, এটা তার একটা আদর্শ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আবার আগামী আলোচনা হবে। আপনার আশা থাকবেন, আরো অন্য ভাই বোনদেরকে আমাদের সাথে রাখার জন্য চেষ্টা করবেন, যেন আল্লাহ এটা বাংলাদেশ টাইম আমাদের পুনে ৬টায়, পুনে ৭টা না, পুনে ৭টায়, হ্যাঁ আমরা সৌদি টাইম পুনে ৪টা, তাদের বাংলাদেশ টাইম পুনে ৭টা, ৬টা ৪৫ মিনিটে শুরু হয় আমাদের প্রতিদিন। আমাদের রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতি, মঙ্গলবার তা বন্ধের জন্য শুধু, বাকি এগুলো সবার জন্য। আল্লাহ আমাদের তফিদ আমিন সালাম।